তাহলে ঔষধে কি দেওয়া হবে? ঔষধ আমি জ্ঞানবী তোয়ম, জ্ঞানবীতে বাস করছি আমরা, করিনি রে বাস জ্ঞান না পিয়াস, আপন কর্ম ফেরে। সত্যি কর্মটা এমনই খারাপ, গঙ্গা তীরে বাস করি, গঙ্গা জলের সঙ্গে সম্পর্ক নেই, কি করছি আমি? গঙ্গা জল খাই না, কি খাই? আমার বাড়ির মধ্যে একটা এদো পুকুর আছে, সেই জল খাই, আর কি খাই? একটা কুয়া আছে, ভালোভাবে ঝালানো টালানো হয় না, তাকে হঠাৎ পাতা মাঙিনে ঠেটে সব দেওয়া হয় না, সেই জল খাই। মরল তো বাসুদেব বংশের যে অন্য দেব পাশাতে প্রেষিতা জাহ্নবী তীরে কুপং বাঞ্ছন্তি দুর্ভাগা, দুর্ভাগা তারা যারা গঙ্গা তীরে বাস করেও গঙ্গা নীরের ধার ধারছে না, গঙ্গা জলের ধারছে ধার ধারছে না, তারা দুর্ভাগা বলে বলছেন, কূপের জল খেয়ে মরছে। সব জিনিস তো এইরকম ধরনের বর্ণনা করা আছে, মূল মালিককে ধরলে তো সবটাই হয়, মাঝখানে কিছু করতে যাচ্ছি আমরা, ঘুষ ঘাস কিছু দিয়ে কার্য উদ্ধার করতে চাচ্ছি। বলে ঘুষ কাকে দেওয়া হচ্ছে? কেন মাঝে যারা অফিসাররা আছেন সেই অফিসারদের ঘুষ দেওয়ার ব্যবস্থা হয়, তাতেই কার্য উদ্ধার করে ফেলতে চাই, হবে না। উপরওয়ালা মালিককে ঠকিয়ে অফিসারকে কিছু ঘুষ দিয়ে কার্য উদ্ধার করে দিলাম, টিকবে না বেশি দিন, যেই মিনিস্ট্রি চেঞ্জ হয়ে যাবে বা অন্য অফিসার চেঞ্জ হয়ে যাবে, না আবার উল্টে গেল। প্র্যাকটিক্যাল ফেল, এই তো অবস্থা, মানে কি করবো? ওসব করার দরকার নেই, ওসব করার দরকার নেই, টেম্পোরারি রিলিফ দরকার নেই আমার, পার্মানেন্ট রিলিফ যদি হয় তো হোক, তাতে আমি আছি। বিচারগুলো তো এইরকমই দেখানো আছে, পূজা দিলেন কেউ উপরওয়ালাকে, এদের মাধ্যমে দিলেন, এরা পূজাটা মেরে দিলেন, বলে এরকম মেরে দেন নাকি যারা অফিসার আছেন? হ্যাঁ, সেই জন্য ধরা পড়লে তাদের পানিশমেন্ট হয়, হচ্ছে দেখতে তাদের পানিশমেন্ট হচ্ছে, বলে হ্যাঁ। কত উদাহরণ চাই শাস্ত্রে? ইন্দ্রদেব উল্টো পাল্টা করলেন, ইন্দ্রদেবের পানিশমেন্ট হয়ে গেল, কারো রেহাই নেই। এই অফিসারদেরও সাতটা উপরওয়ালা আছেন, রেহাই নেই, রাজা মহারাজারও এ নাই, তারও সাজা হয়ে যাবে। এক রাজা দান করছিলেন, মৃগরাজ, দান করতে গিয়ে যে গাভি দান করা হয়ে গেছে ব্রাহ্মণ বৈষ্ণবকে, সেই গাভি আবার এসে ঢুকে গেছে দান করা গাভির মধ্যে, দ্বিতীয়বার আবার দান করা হয়ে গেছে। এতেই ব্রহ্মস্য দেবস্য অপহরণ করার দায়েতে সে রাজাকে জমা দিতে হলো। পরমধার্মিক রাজা, তিনি কৃষ্ণ ছাড়া জানেন না কিছু, তার এরকম একটা ঘটনা ঘটে গেল। অন্তিম সময় উপস্থিত গিয়ে হাজির হয়েছেন জমালয়, যমরাজ বসে আছেন, বৈষ্ণবরাজ, দেখো তো চিত্রগুপ্ত, বললে এর তো সবটাই ভালো, এই সামান্য একটা কোথা থেকে কি হয়ে গেছে একটা। আপনি প্রথমে ওই পাপের ফলটা ভোগ করবেন না আপনার পুণ্য সুকৃতির ফলটা ভোগ করবেন? খারাপটাই আগে খাই, আমি পাপের ফলটাই ভোগ করব। তাহলে আপনি অদপ্পরিত হন এখান থেকে, রাজশরীর সঙ্গে সঙ্গে পাল্টে গেল, তুমি এটা ক্যাঁকলা হয়ে গিয়ে পড়লেন দ্বারকার একটা শুকনো ইন্দারার মধ্যে গিয়ে পড়লেন। বাহ, এটা ভালো হলো, ভালো যে জমার ঘর সব থেকে তার, কিন্তু হঠাৎ হঠাৎ বাই চান্স একটা হয়ে গেছে, শিক্ষা দিচ্ছেন ভগবান, দ্বারকায় পড়বার কথা ছিল না তার, দ্বারকায় একটা শুকনো ইন্দারায় গিয়ে পড়লেন তিনি ক্যাঁকলাস হয়ে। বর্ণ রয়েছে ভাগবতে গিরিশন্নিব, যদু কুমারগণ খেলাধুলা করতে করতে হঠাৎ পিপাসার্থ হয়ে পড়েছে, যেখানে খেলাধুলা করছে ওখানে জলের কোনো ব্যবস্থা নেই, ওরা খুঁজছে দেখি কোনো কুয়োর মধ্যে জল টল আছে নাকি, দেখি যে দেখে বিরাট জানোয়ার একটা পড়ে আছে টক 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 করছে। ছেলে পেলেদের বুদ্ধি তো অনেক, দড়ি ডুটি রসি টসি বেঁধে ওকে তুলবে, তাকে তুলবে সাধ্য কার, চলে গেছে কৃষ্ণের কাছে, এসে এসে দেখবে এসো দেখবে এসো কৃষ্ণ গিয়ে, তিনি তো সবই জানেন, তথাপি তার ন্যাসটা ধরে অনায়াসে তুলে ফেললেন। যার বর্ণনা আছে গিরিসন্নিব, এটা পাহাড়ের মতো, ভগবান অনায়াসে বাম হাতে তিনি এ ধরেছিলেন গিরিরাজকে, আর বাম হাতেই অনায়াসে তিনি তুলে ফেললেন তাকে, যেই তুলে এর পাড়ে ফেলেছেন অমনি সঙ্গে সঙ্গে এক রাজ মূর্তি কি অন্যায়ের জন্য আপনি এই কৃকলাজ দেহ লাভ করেছেন? বলে প্রভু আপনি তো সবই জানেন, আপনাকে আর কি পড়া দেবো, আপনি তো সর্বজ্ঞ অন্তর্জ্ঞানী, তথাপি জিজ্ঞাসা করছেন। আমি হলাম মৃগরাজ, এই দান করতে গিয়ে এই ফেসাদে পড়েছি আমি, সবই তো আপনার জানা আছে, আমি তো প্রতি জন্মেই আপনার বিগাসা আছে উচ্ছিষ্ট বুঝি ভৃত্ত। হ্যাঁ আমিও তোমাকে দর্শন দেওয়ার জন্যই এলাম, কৃষ্ণ বলছেন সব যদু কুমারগণকে ডাকো, দেখো দান করতে গিয়ে কি দোষটি হলে কি হয়েছে দেখো, রাজা এনি পরম ধার্মিক রাজা, তাদের সব বুঝিয়ে দিলেন, খবরদার দেবস্য ব্রহ্মস্য ব্রাহ্মণ বৈষ্ণবের খবরদারি করবে না মরবে, তাহলে ভগবান তো সবটু শিক্ষার জন্য অখিল লোক শিক্ষক ত্রিলোক গুরু, তিনি তো শিক্ষা দিচ্ছেনই, কিন্তু শিক্ষা তো আমরা নিতে পারছি না, এটাই তো আমাদের দুর্ভাগ্য, আমরা তো শিক্ষা নিতে পারছি না। ভগবান ঠিকই বলছেন ডাইরেক্টলি, শাস্ত্রে তিনি ঠিকই উপদেশ দিয়েছেন, তাঁর একান্ত নিজজন যারা তাদের পাঠিয়ে দিয়েও তিনি সব শিক্ষা বিস্তার করছেন এই জগতে, কিন্তু আমরা তো কিছু নিতে চাইছি না। সেই জন্যই কৃষ্ণলীলাতে যেটা সমর্থ হননি সেই রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরহরি, তিনি এসে লোকশিক্ষক রূপেতে জগৎগুরু রূপেতে কৃষ্ণ ভজন শিক্ষা দিচ্ছেন।
হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ, তার নাম হল গৌরলীলা। আমাদের তো এটা বুঝতে হবে, আমাদের তো সেইভাবে চলতে হবে, এই ভাব না নিয়ে চললে তো কিছুই হচ্ছে না, সবটাই দরকার, এখানে কোনো সন্দেহের কথা নাই। কৃষ্ণ অর্জুনকে বলছেন গীতায়, অর্জুন তিন রকম ধরনের লোকের সুবিধা হয় না, কি সুবিধা হয় না, সাধন ভজন করতে গিয়ে বিফল হতে হয়, কিরকম তিন রকম লোক, অজ্ঞ সংসায় আত্মা বিনষ্ট, অজ্ঞতা যদি থাকে আমার ফেল, বুঝতে পারলাম না তত্ত্ব দর্শন, অশ্রদ্ধালু যদি হলাম আমি তত্ত্ব দর্শন আমার বোধগম্য হল না, অশ্রদ্ধালু মানে কি তত্ত্ববস্তুর প্রতি নির্ভরতা, তত্ত্ববস্তু কে, অদ্বয় জ্ঞান তত্ত্বব্রজে ব্রজেন্দ্র নন্দন, তিনি হলেন তত্ত্ববস্তু, অন্য কেউ নয়, এই তত্ত্ব দর্শনের প্রতি বাস্তব শ্রদ্ধা, এই কথাই তো ব্যাখ্যা করছেন। শ্রদ্ধা শব্দের ব্যাখ্যা কি, কবিরাজ গোস্বামী বলছেন শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়, এই কথা বলছেন, বুঝতে হবে তো আমাদের, ওইটা নিয়ে তো চলবো আমরা, আমাদের প্রচেষ্টা থাকবে, জানবো শিখবো বুঝবো। আর যারা বুঝে বসে আছেন তারা তো কিছু বলছেন না, বলেন তাদের ইচ্ছা মতো যখন সময় সুযোগ হয়, আমার ইচ্ছা মতো তো তারা বলতে চান না, বলেন না, বললে ওটাও ঠিক কথা নয়, তারা যদি অন্তর্জানি সর্বভূত অন্তর্জানি ভগবানের মতো, তাহলে তারাও বলেন অবস্থা বুঝেন, তারা সেই অনুসারে বলবেন, আধার দেখে বলবেন তো, আলোচনার ধারা দেখে বলবেন তো, সাধারণ অধিকারীর জন্য যেটা হওয়া দরকার সেরকম তো হবে। প্রশ্নটা যদি খুব উচ্চ ধরনের হয়ে যায় তাহলে হয়তো চুপ করে থাকবেন, একদম একদম এদিক ওদিক বলে দিয়ে চুপ করে যাবেন। সব প্রশ্নের উত্তর তো পাওয়া যাবে না, সব প্রশ্ন করলেই সব প্রশ্নের উত্তর ঠিক সময় মতো পাওয়া যায় না। কি পাওয়া যাবে, কতদূর পাওয়া যাবে বলুন না, সাধারণ ভক্তি কথা বলবেন তাতে কোনো আপত্তি নেই। ভাব ভক্তি প্রেম ভক্তির কথা তিনি নাও বলতে পারেন, আলোচনা নাও করতে পারেন, শাস্ত্র আছে পড়ে দেখো, আমি জানি না, আমি বুঝি না, আমার মাথায় ঢোকে না, ব্যাস ওই বলে দিয়ে চুপ করে যাবেন। অ্যাভয়েডিং স্পিরিট, আবার যদি কারো ইয়ে থাকে তাকে বলবেন, একজন দুজন এসো, বেশি আসবে না, তখন বলে দেবেন সংক্ষেপে, বহু লোকের মাঝখানে হয় না ওটা, ওটা অধিকার দোষ হয়ে যায়। একে মেন মেন দুইয়ে পাঠ, তিনে গোলমাল, চারে আট, এটা তারা করেন না, মিশে যাচ্ছে তো, সব জিনিস সকলকে বলা চলবে না। ঊষর মরিছে কেন দিবি আঁকি জল, কথাটা আছে, কেন হনুমানজি ওই বহুমূল্য মুক্তাহারটা দেখছিলেন আর কোনারা একটা দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিচ্ছেন, কি দেখছিলেন তিনি, তিনি দেখছিলেন ওর ভিতরে তার সীতারাম আছেন কিনা, প্রত্যেকটা ভিতরে দেখতে পাচ্ছে না, যেমন ফেলে দিচ্ছেন, রাগ হয়ে গেছে কার, লক্ষণজির, লক্ষণজি হলেন গুরুতত্ত্ব, আর হনুমানজি ভদ্রঙ্গলি হনুমানজিও গুরুতত্ত্ব, দুই গুরুতে খেলা ঢেলি তত্ত্বদর্শন নিয়ে, তখন মাথায় ঢোকে না তো। উনি বললেন আমি দেখাবো তাহলে, আমি কি দেখছিলাম, আমি দেখছিলাম যে প্রত্যেকটা মুক্তাদানার মধ্যে আমার রাম সীতা আছেন কিনা, যে রাম সীতাকে আমি হৃদয় সিংহাসনে বসিয়ে রেখেছি সেই সীতারাম এর মধ্যেও আছেন কিনা। বাস্তব দর্শন হচ্ছে এটা, অন্তর্বাহিরে সমবাবর। তখন বললেন লক্ষণজি তোমার তো খুব অহংকার। না প্রভু আমার কোনো অহংকার নয়, এটা বাস্তব ঘটনা, হাত জোর করেই বলছে, তাহলে পারলাম, দেখো আমার হৃদয় সিংহাসনে বসে আছেন কিনা। ওই পরীক্ষাটা সেখানে হচ্ছিল, এক গুরু আর এক গুরুর কাছে পরীক্ষা নিচ্ছেন, কিন্তু পরীক্ষা দিয়ে তিনি পশ্চাৎপদ হচ্ছেন না, পরীক্ষা দিয়ে দিলেন, হৃদয় সিংহাসনটা আমাদের সেইখানেই ভগবানকে বসাতে হবে, এই শিক্ষা তো আমাদের। সাধন ভজন মানে প্র্যাকটিক্যাল ফিল, বাস্তব সাধন ভজন মানে বাস্তবতা প্রাপ্তি, সেটা কোনো কষ্ট কল্পনার কোনো ব্যাপারই নেই সেখানে। কষ্ট কল্পনা কখন, যখন আমার বিদ্যা বুদ্ধি তত্ত্বদর্শনে এগোতে পারছে না, আমি যখন অসমর্থ হয়ে যাচ্ছি সেইখানে, ফেল করছে যেখানে আমার ইন্দ্রিয় বৃত্তি শক্তি ক্ষমতা, কিন্তু জিনিসটা তো তা নয়, ভগবান যাকে মেনে নেবেন তিনি জানতে পারবেন বুঝতে পারবেন, এমনই তো ব্যাপার। সেই কথাই বললেন চৈতন্য চৈতন্য প্রকাশ, ঈশ্বরের কৃপালে সয়েত যাহারে সেই সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে, অনুমান প্রমাণ নহে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে, কৃপা বিনা ঈশ্বর তত্ত্ব কেহ নাহি জানে। হরে কৃষ্ণ। সরস্বতী পূজা।
আর সেটা বড়িও বৈষ্ণবগণের পক্ষে আর সেই বৈষ্ণবপ্রিয়া দেবীর আবির্ভাব দিকে বিষ্ণুপ্রিয়া দেবীর সম্বন্ধে সরস্বতী প্রভুবাদ যতটুকু সংক্ষিপ্ত নির্দেশ দিয়েছেন আমরা সেইটাই আজ এখানে আলোচনা করেছি। একজনে প্রশ্ন করেছেন, শ্রীভূ ও নীলা কি তত্ত্বে অভিহিত হইবেন, গৌরীলা তাহারা কে? শিল প্রভুবাদের উত্তর, ঐশ্বর্য প্রকাশ পরতত্ত্ব বস্তু নারায়ণের স্ত্রী ভূ ও নীলা এই তিনটি শক্তি, কমলা বা লক্ষ্মী স্ত্রীশক্তি, বিষ্ণু ভক্তি ভূশক্তি, আর নারায়ণের পাদালিঙ্গিতা আধারভূতা বিচরণ ভূমির নীলা শক্তি, ইহাকেই দুর্গা শক্তি বলে। ইনি জগতের আধার স্বরূপা, গৌর নারায়ণে এই তিনটি শক্তিই বর্তমান, অবতারীর দেহে সর্বাবতারের স্থিতি, শ্রীকৃষ্ণে কৈমুথুক ন্যায়ের নারায়ণত্ব ও বিরাজিত, শ্রীমন মহাপ্রভু স্বয়ংরূপ অদ্বৈগান তত্ত্ব ব্রজেন্দ্র নন্দ। সুতরাং তাহাতে কোন তত্ত্বেরই অভাব নেই। এই জন্য শ্রীল ঠাকুর বৃন্দাবন শ্রীমন মহাপ্রভুকে সুরদশাই বিষ্ণু বলিয়া এবং শ্রীল কবিরাজ গোস্বামী প্রভু ভক্তের বাক্যে ব্যভিচারী হইতে পারে না, ইহাই দেখাইয়া অংশী শ্রীকৃষ্ণের মধ্যে সর্বতত্ত্বের সমাবেশ আছেন প্রতিপন্ন করিয়াছেন। শ্রী গৌরসুন্দর তাঁহার গয়াগমনের পূর্ব পর্যন্ত যে লীলা প্রদর্শন করিয়াছিলেন তাহাতে তাঁহার ঐশ্বর্যপর নারায়ণ লীলাই প্রকাশিত হইয়াছে। শ্রীমন মহাপ্রভুর গার্হস্থ লীলায় তিনি তাঁহার নারায়ণ স্বরূপই প্রকাশ করিয়াছেন। লক্ষ্মীপ্রিয়া ও গৌরের গার্হস্থ লীলা বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণের লীলা বলিয়াই জানিতে হইবে। গৌর গণদ্দেশের 43 সংখ্যায় কবি কর্ণপুর বলিয়াছেন, যিনি পূর্বে মিথিলাধিপতি রাজা জনক ছিলেন তিনি গৌরাবতারে বল্লভাচার্য, সেই বল্লভাচার্যের কন্যাই লক্ষ্মীপ্রিয়া, জানকী ও রুক্মিণী একত্রে মিলিত হইয়া লক্ষ্মী নাম্নি তাহার এক কন্যা। গৌরসুন্দরের প্রেমভক্তির স্বরূপ প্রকাশ করিবার প্রাককালে শ্রী লক্ষ্মী অন্তরিতা হইলেন, অর্থাৎ বিষ্ণুপ্রিয়া প্রেমভক্তির স্বরূপিনী। তিনি যখন পরিবর্ধিতা হইতেছিলেন তখন লক্ষ্মীপ্রিয়া গৌর নারায়ণের সেবিকা স্বরূপে বিরাজিত ছিলেন। ক্রমে সেই প্রেমভক্তি যখন পরিবর্ধিতা হইয়া শ্রী গৌরসুন্দরের সেবাযোগ্য হইলেন তখন শ্রী লক্ষ্মীদেবী অন্তরিতা হইলেন। তত্ত্ববিচারে শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী ভূশক্তির স্বরূপিণী। শ্রী গৌর গণদ্দেশ দেশে কবি কর্ণপুর লিখিয়াছেন, পুরাকালে যিনি সত্রাজিত রাজা ছিলেন তিনি গৌরাবতারে সনাতন রাজপণ্ডিত নামে অভিহিত হইয়াছেন। ভূশক্তির স্বরূপিণী জগন্মাতা বিষ্ণুপ্রিয়া ইহারি কন্যা। শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকে কবি কর্ণপুর শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে পৃথিবীর অংশ রূপা বলিয়াছেন। শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী শ্রী গৌরসুন্দরের প্রেমভক্তি প্রচার কার্যে সহায়কারিণী, শ্রী গৌরসুন্দর রাধাকৃষ্ণ মিলিত তনু। সুতরাং ভক্তবাৎসল্য বিধায়িনী জগন্মাতা বিষ্ণুপ্রিয়াকে রাধাকৃষ্ণের সেবিকা বলা যাইতে পারে। তাহাকে একজন বিশ্বভানুনন্দিনীর সহচরী ভক্তা পরমেশ্বরী নামে অভিহিত করাও যাইতে পারে। শ্রী গৌরসুন্দর আদি লীলায় অর্থাৎ গয়াগমনের পূর্ব পর্যন্ত যে স্বরূপ প্রকাশ করিয়াছেন তাহা তাহার নারায়ণ স্বরূপ। শ্রী লক্ষ্মীপ্রিয়া ও বিষ্ণুপ্রিয়াকে তিনি বৈধ পত্নী রূপেই গ্রহণ করিয়াছেন। গয়া হইতে প্রত্যাগত হইবার পরও তিনি যে লীলা দেখাইয়াছেন তাহাও অনেকটা মিশ্র বা আপন্ন, অর্থাৎ তাহাতেও ঐশ্বর্য প্রকাশ বর্তমান রহিয়াছে। যেমন শ্রীবাস ভবনে চতুর্ভুজ নৃসিংহ রূপ ও মুরারী গুপ্তের গৃহে বরহমূর্তি প্রভৃতি প্রকট করিয়াছেন, কখনো বা বিষ্ণু খট্টায় আরোহণ করিয়াছেন, গৃহাবস্থানের শেষ লীলায় তিনি রাধাভাবে বিভাবিত হইয়া মাধুর্যপর কৃষ্ণলীলার কথা জগতে প্রকাশ করিয়াছেন। তাহার গৃহাবস্থানের মধ্য লীলায়ও যে তিনি কৃষ্ণ লীলা কথা প্রকাশ করেন নাই তাহা নয়, তিনি গয়া হইতে প্রত্যাগমনের পরেও স্বয়ংরূপ বিষয় হইয়াও আশ্রয়ের ভাবি গোপী গোপী বলিয়া চিৎকার করিতে লাগিলেন। ঠাকুর হরিদাস ও নিত্যানন্দকে জগতের দ্বারে দ্বারে কৃষ্ণ কথা কীর্তনের আজ্ঞা দিলেন। গৌর গদাধর তত্ত্ব সম্বন্ধে আবার একটা প্রশ্ন করেছেন, শ্রী গৌর সুন্দর যদি কৃষ্ণ হন এবং শ্রী গদাধর পণ্ডিত যদি রাধিকা হন তা হইলে কি পরস্পরের মধ্যে সম্ভব বর্তমান? এই প্রশ্ন। উত্তর, শ্রী গৌর সুন্দরী রাধা কৃষ্ণ মিলিত তনু, তাহার শরীর কৃষ্ণের নয়া আকার বিশিষ্ট, তিনি বৃষভানু নন্দিনীর ভাবে এরূপ বিভাবিত যে ওই ভাব ওতপ্রত রূপে তাহাতে বর্তমান থাকিয়া তাহার কৃষ্ণবর্ণকে শ্রীমতীর গাত্রবর্ণ দ্বারা বাহিরে পর্যন্ত আবৃত করিয়াছে। তাহার অন্তর যেমন সর্বতোভাবে শ্রীমতীর ভাবে বিভাবিত, তদ্রূপ তাহার বাহ্য শরীরও শ্রীমতীর কান্তি দ্বারা আবৃত। পণ্ডিত গদাধর গোস্বামী সেই বৃষভানুনন্দিনীর ভাবরূপে গৌরলীলায় বর্তমান, আর শ্রী দাস গদাধর শ্রীমতীর কান্তি রূপে প্রকাশিত। গৌর গণোদ্দেশের 153-154 সংখ্যায় কবি কর্ণপুর লিখিয়াছেন, অথবা ভগবান গৌর স্বেচ্ছয়া গত্রী রূপ তন অত শ্রী রাধিকা রূপ শ্রী গদাধর পণ্ডিত, রাধা বিভূতি রূপা যা চন্দ্রকান্তি পুরা স্থিতা ছাদ্য গৌরাঙ্গ নিকটে দাস বংশ গদাধর। রাধা ভাব সুবলিত তনু শ্রী গৌর সুন্দরী তাহার নিরঙ্কুশ ইচ্ছা দ্বারা স্বয়ং কৃষ্ণস্বরূপ রাধিকারূপ ও ললিতারূপ এই ত্রিবিধ রূপ হইয়াছেন। শ্রী গদাধর পণ্ডিত সেই রাধিকার ভাবরূপ অর্থাৎ শ্রীমতী রাধিকাই ভিন্ন মূর্তিতে তাহার ভাব প্রকাশ করিবার জন্য গদাধর রূপে প্রকাশিত, এবং শ্রীমতী রাধিকাই তাহার কান্তি প্রকাশ করিবার জন্য দাস গদাধর রূপে প্রকাশিত হইয়াছেন। এইরূপ বিচার নহে যে মহাপ্রভু সম্ভোগ বিগ্রহ কৃষ্ণ আর গদাধর পণ্ডিত রাধিকা, এইরূপ নয়। শ্রী গৌরসুন্দরও এ স্থলে শ্রীমতীর ভাবে বিভাবিত, তিনি আশ্রয়ের ভাবে মত্ত হইয়া সর্বদা কৃষ্ণান্বেষণে ব্যস্ত। আবার গদাধরও স্বতন্ত্র রূপে আশ্রয়ের ভাবে মত্ত থাকিয়া শ্রী গৌর সুন্দরীরই বিপ্রলম্ব রসে সহায়কারী, উভয়েই বিপ্রলম্ব রসে মত্ত। তবে যে গৌর গদাধরের ভজন প্রণী রহিয়াছে বা গদাধরকে শক্তিতত্ত্ব এবং গৌর সুন্দরকে শক্তিমত্তত্ত্ব বলা হয় তাহার দ্বারা এইরূপ বুঝিতে হইবে যে শ্রী গৌর সুন্দর ব্রজেন্দ্র নন্দনের দেহ এবং শ্রীমতী রাধিকার ভাবকান্তি লইয়াই অবতীর্ণ। গদাধর পণ্ডিত সেই রাধিকারী ভাব প্রকাশ বা কায়বুহস্বরূপ। গদাধর পণ্ডিত কিছু শ্রীমতীর দেহ লইয়া প্রকাশিত হন নাই, কিন্তু তিনি আশ্রয় জাতীয় শক্তিতত্ত্ব শ্রীমতীর ভাব রূপিণী। বিপ্রলম্ব লীলা ও সম্ভোগ লীলায় যে বৈশিষ্ট্য বিভিন্ন বৈশিষ্ট্য আছে কল্পনার দ্বারা তাহা লোপ করিবার চেষ্টা করিলে রসাভর দোষ উপস্থিত হয়। এইরূপ দোষ হইতে গৌর নাগরীবাদ এবং নানাবিধ সিদ্ধান্ত বিরুদ্ধ মতবাদ জগতে উপস্থিত হইয়াছে। এটা গৌর গদাধর তত্ত্ব সম্বন্ধে আলোচনা করলেন। বিষ্ণুপ্রিয়া দেবী শ্রী সনাতন মিশ্রোয়ং পুরা সত্রাজিত নৃপ বিষ্ণুপ্রিয়া জগন্মাতা সৎকন্যা ভূস্বরূপিণী। গৌরগণোদ্দেশ্য দেবী বলছেন, পূর্বে যিনি সত্রাজিত রাজা ছিলেন তিনি পরজন্মে সনাতন মিশ্র নামে অভিহিত হইয়াছেন। ভূস্বরূপিণী জগন্মাতা বিষ্ণুপ্রিয়া ইহারি কন্যা, যদুবংশীয় রাজা সত্রাজিতের কন্যা সত্যভামাকে কৃষ্ণ বিবাহ করিয়াছিলেন। গৌরলীলার রাজা সত্রাজিৎ শ্রী সনাতন মিশ্র এবং সত্যভামা শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী। শ্রী বিষ্ণু তত্ত্ব মাত্রই শ্রীভূলীলা বা নীলা ত্রিশক্তির দৃক্। শ্রী গৌর নারায়ণের শ্রী শক্তিস্বরূপিণী লক্ষ্মীপ্রিয়া দেবী ভূশক্তিস্বরূপিণী অর্থাৎ শক্তি শক্তি
স্বরূপিনী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী এবং লীলা শক্তি শ্রী ধাম শ্রী গৌরকৃষ্ণের শক্তি শ্রী গদাধর পণ্ডিত গোস্বামী। বিদ্যা দুই প্রকার, পরা ও অপরা। পরা বিদ্যা স্বরূপিনী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর স্বভাবের বাপ্তিটি শ্রী পঞ্চমীতে মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে শুদ্ধ ভক্তগণ তাহার পূজা বিধান করিয়া থাকেন। সাংসারিক ব্যক্তিগণ জড়বিদ্যায় উৎকর্ষতা লাভের জন্য উক্ত তিথিতে অপরা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা করেন। শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর পিতামহ শ্রী দুর্গাদাস মিশ্র, মতান্তরে দুর্গাদাস মিশ্র শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর পিতা। প্রেমবিলাস মতে দুর্গাদাস মিশ্রের পরম্পরায় যাদবাচার্যের বংশধরগণ শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর পরিবার রূপে পরিগণিত। শ্রী গৌরনারায়ণের শক্তিরূপে শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের রচিত শ্রী চৈতন্য ভাগবতে এবং শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর রচিত শ্রী চৈতন্য চরিতামৃত উল্লিখিত হইয়াছে। আদিখণ্ডে পূর্ব পরিগ্রহের বিজয়, শেষে রাজপণ্ডিতের কন্যা পরিণয়, চৈতন্য ভাগবত। পূর্ব পরিগ্রহ অর্থাৎ প্রভুর যখন প্রভুর প্রথম পরিণীতা লক্ষ্মীপ্রিয়া দেবী, তাহার বিজয় অর্থাৎ দেহ সংরক্ষণ ও সাধন যাত্রা। প্রভুর দ্বিতীয়বার রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর পাণিগ্রহণ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের গৌড়ীয় ভাষ্য। তবে বিষ্ণুপ্রিয়া রাধারানীর পরিণয়, তবে তো করিল প্রভু দিগ্বিজয়ী জয়। প্রাকৃত স্ত্রী পুরুষের বিবাহ বন্ধনের কারণ, মনুষ্যলীলার অনুকরণে শ্রী ভগবানের এবং তাঁহার শক্তির মিলনজনিত বিবাহ অপ্রাকৃত ব্যাপার বিশেষ। ভগবানের সেই ভগবানের শক্তির পরিণয় লীলা শ্রবণ কীর্তনের দ্বারা সংসার মুক্তি হয়। যে শুনয় প্রভুর বিবাহ পূর্ণ কথা, তাহার সংসার বন্ধন হয় সর্বথা। প্রভুপার্শ্বে লক্ষ্মীর হইল অবস্থান, শচীগৃহ হইল পরম জ্যোতির্ধাম, চৈতন্য ভাগবত। যাহার মূর্তির বিবাহ দেখিলে নয়নে, পাপমুক্ত হই যায় বৈকুণ্ঠ ভুবনে। সে প্রভুর বিবাহলোক দেখয় সাক্ষাৎ, সেই তার নাম দয়াময় দীননাথ, চৈতন্য ভাগবত। পূর্ববঙ্গের ছাত্রগণের সেই অধ্যাপনা লীলার সে নিমগ্ন থাকিবার জন্য শ্রীমন মহাপ্রভুর নবদ্বীপে ফিরিতে বিলম্ব হওয়ায় লক্ষ্মীপ্রিয়া দেবী বিরহ সহন করিতে অসমর্থ হইয়া প্রভুর পাপ মদক ধ্যান করিতে করিতে অপ্রকট লীলা আবিষ্কার করেন। শ্রীমন মহাপ্রভু নবদ্বীপে ফিরিয়া বিরহ সন্তপ্তা জননীকে সান্ত্বনা প্রদান করিলেন। অতঃপর সুজিমাতা পুত্রের দ্বিতীয়বার বিবাহের জন্য উদ্গ্রীব হইয়া কাশীনাথ পণ্ডিতকে ঘটক রূপে নবদ্বীপবাসী রাজপণ্ডিত সনাতন মিশ্রের নিকট প্রেরণ করিলেন। তাহার বিষ্ণুভক্তি পরায়ণা কন্যা বিষ্ণুপ্রিয়ার সেই বিবাহ সম্বন্ধ স্থির করার জন্য সনাতন মিশ্রের প্রতি কাশীনাথ পণ্ডিতের উক্তি, বিশ্বম্ভর পণ্ডিতের তোমার দহিতা দান কর, এ সম্বন্ধ উচিত সর্বদা। তোমার কন্যার যোগ্য এই দিব্যপতি, তাহার উচিত এই কন্যা মহাসতী। যেন কৃষ্ণ রুক্মিণীতে অনন্য উচিত, সেই মতো বিষ্ণুপ্রিয়া নিমাই পণ্ডিত, চৈতন্য ভাগবত আদি লীলা। বুদ্ধিমান ধনাঢ্য বুদ্ধিমন্ত খান প্রভুর বিবাহের যাবতীয় ব্যয়ভার স্বেচ্ছায় বহন করিতে স্বীকৃত হইলেন। শ্রী বিশ্বম্বরের সহিত বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ সম্বন্ধ স্থির হইলে শুভ লগ্নে শুভ দিনে মহাসমারোহে অধিবার সূত্র সম্পন্ন হয়। প্রভু পালকির সাহায্যে গধির লগ্নে রাজপণ্ডিত শ্রী সনাতন মিশ্রের গৃহে আসিয়া উপস্থিত হইলে বেদাচার ও লোকাচার অনুযায়ী গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহ লীলা সম্পাদিত হয়। পরদিবস অপরাহ্নে বিষ্ণুপ্রিয়া দেবীর সহিত পালকিতে প্রভু স্বগৃহে প্রত্যাবর্তন করিলেন। লক্ষ্মীনারায়ণের নিত্য বিবাহ লীলার কথা শ্রবণ করিলে জীবের প্রাকৃত জগতের ভক্তৃভোগ্য সম্বন্ধযুক্ত পুরুষ প্রকৃতির দাম্পত্য স্পৃহা কখনোই থাকে না, নারায়ণকেই সর্বজগতের ভোক্তারূপে উপলব্ধির বিষয় হয়। বুদ্ধিমন্ত খান মহাপ্রভুর আলিঙ্গন ও কৃপালাভ করিয়া ধন্যবি ধন্য হইলেন। শ্রী চৈতন্য ভাগবত শ্রী বৃন্দাবন দাস ঠাকুর গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহের বর্ণনে লিখিয়াছেন, কেহ বলে এই হেন বুঝি হরগৌরী, কেহ বলে হেন বুঝি কমলা শ্রীহরি, কেহ বলে এই দুই কামদেব রতি, কেহ বলে ইন্দ্র শচী লয় মোর মতি, কেহ বলে হেন বুঝি রামচন্দ্র সীতা, এই মতো বলে যত সুকৃতি বনিতা, চৈতন্য ভাগবত আদি। বিষ্ণুপ্রিয়া দেবী শৈশবকাল হইতে পিতৃমাতৃ ও বিষ্ণুতে ভক্তি পরায়ণা ছিলেন এবং প্রত্যহ তিনবার গঙ্গা স্নান করিতেন। তৎকালে শচীমাতার সহিত তার সাক্ষাৎ হইত। তিনি প্রণাম করিলে শচীমাতা আশীর্বাদ করিতেন। শ্রীমন মহাপ্রভু 24 বছর বয়সে কাটোয়ায় শ্রী কেশব ভারতীর নিকট সন্ন্যাস গ্রহণ বার্তা শ্রবণে বিষ্ণুপ্রিয়া দেবীর অত্যন্ত বিরহ সন্তপ্ত অবস্থা অদ্বৈত প্রকাশ গ্রন্থে বর্ণিত হইয়াছে। প্রত্যহ প্রত্যুষে শচীমাতার সহিত গঙ্গা স্নান, সমস্ত দিন গৃহমধ্যে অবস্থান, চন্দ্র সূর্য যাহার রূপ দেখেন না, ভক্তবৃন্দ যাহার শ্রীচরণ ব্যতীত অন্য রূপ দেখিতে পান না, যাহার কণ্ঠধ্বনি কেউ শুনিতে পান না, সর্বদা অশ্রু বর্ষণ করিতে করিতে ম্লান মুখে অবস্থান, কেবলমাত্র শচীমাতার অবশেষের দ্বারাই জীবন ধারণ, বিরলে নাম কীর্তন হরিনামামৃতে গাঢ় রুচি, শ্রীগৌরঙ্গের চিত্রপট প্রেমভক্তি সহ যোগে নিভৃত সেবা, শ্রী গৌর সাদপদ্মে আত্মসমর্পণ, সহধর্মিনীর আদর্শ ও ত্রিনাথ বিষ্ণু শ্লোকের সহিষ্ণুতার আদর্শ, শ্রীনিবাসাচার্য বিষ্ণুপ্রিয়দের